لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর, এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে, বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদুর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে radio tehran 1982 @gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ শুরু করলে হিজবুল্লাহ ধ্বংসাত্মক জবাব দেবে এবং দখলদার সেনারা প্রচণ্ড ক্ষতির মুখে পড়বে, সাইয়েদ হাসান নাসরুল্লাহর হুঁশিয়ারি। হামাস যোদ্ধারা এখনও তেল আবিব এবং আল কুদস বা জেরুজালেম শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম বলে ইহুদিবাদ ইসরায়েলের স্বীকারোক্তি। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি, ঢাকা সহ সারাদেশে দিনভর ত্রিমুখী সংঘর্ষে নিহত অন্তত ১৭, আহত শত শত। এবং বাংলাদেশে কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব আইনমন্ত্রীর প্রত্যাখ্যান করে আন্দোলনকারী নেতারা বললেন, রক্ত মাড়িয়ে আলোচনা নয়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি ইহুদিবাদ ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে প্রতিরোধ যোদ্ধারা মারাত্মক ধ্বংসাত্মক জবাব দেবে এবং দখলদার সেনারা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। হাসান নাসরুল্লাহ লেবাননের রাজধানী বৈরুতে শোকাবহ আশুরা উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন। তিনি বলেন, যদি আপনাদের ট্যাঙ্ক লেবাননে কিংবা দক্ষিণ লেবাননে আসে তাহলে কোনো ট্যাঙ্ক আস্ত ফেরত যাবে না। গত অক্টোবর মাস থেকে ইহুদিবাদ ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা প্রায় প্রতিদিন সংঘর্ষে লিপ্ত হচ্ছে। গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েল যখন স্থল আগ্রাসন শুরু করে তারপর থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। হিজবুল্লাহ যোদ্ধাদের অভিযানে কিভাবে ইহুদিবাদ ইসরায়েলি সেনারা ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটি বিবরণ তুলে ধরেন হাসান নাসরুল্লাহ। দখলদার ইহুদিবাদ ইসরায়েল বলেছে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধারা গত নয় মাসে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির মুখে পড়ার পরেও তারা এখনও তেল আবিব এবং আল কুদস বা জেরুজালেম শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম। এক বিবৃতিতে ইহুদিবাদ ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী দাবি করেছে, গাজা উপত্যকায় চলমান আগ্রাসনের সময় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের ১৪,০০০ যোদ্ধা হতাহত ও আটক হয়েছেন। তা সত্ত্বেও হামাস এখনও তেল আবিব এবং জেরুজালেম শহরে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাতে সক্ষম। ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে, হামাসের অর্ধেকেরও বেশি যোদ্ধা এখনও বেঁচে রয়েছেন। হামাসের তিনটি ব্রিগেডের বিরুদ্ধে এখনও ইহুদিবাদী বাহিনী যুদ্ধ শুরু করেনি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে ২৫ মিটার ব্যান্ডে। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে রাজধানী ঢাকা সহ সারা দেশে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানি ঘটে, এছাড়া আহত হয়েছেন কয়েকশো মানুষ। ঢাকায় অন্তত ১০ জন, সাভারে ১ জন, চট্টগ্রামে ২ জন, মাদারীপুরে ১ জন এবং নরসিংদীতে ২ জন সংঘর্ষে প্রাণ হারান। চট্টগ্রাম নগরের বখুদ্দারহাট এলাকায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২ জন মারা গেছেন। মাদারীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে শকুনি লেকের পানিতে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নরসিংদী সদর উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে তাহমিদ তামিম নামে এক স্কুল শিক্ষার্থী এবং ইমন আহমেদ নামে একজন যুবক প্রাণ হারিয়েছেন। এদিকে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার নিয়ে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সরকার আলোচনায় বসতে চায় বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ আলোচনার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা রাজি থাকলে আজকে আলোচনায় বসবে সরকার। আজ দুপুর পৌনে তিনটার দিকে এক ব্রিফিংয়ে আইনমন্ত্রী আনিসুল হক এ ঘোষণা দেন। তিনি বলেন, আমরা তাদের সঙ্গে বসব এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে আমরা সেটা যদি আজকে হয় আজকেই বসতে রাজি আছে। ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর আজ থেকে শিক্ষার্থীদের পরিবর্তে কোটা বিরোধী আন্দোলনের বিপরীতে বিএনপি জামাত তাদের পুরনো আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নেমেছে। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার রাজি বলে আইনমন্ত্রী আনিসুল হক যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সংগঠনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন, রক্ত মাড়িয়ে কোনো সংলাপ নয়। তিনি বলেছেন, আমরা কিছু দাবি জানাব, সেই দাবিগুলো পূরণ সাপেক্ষে আলোচনা হতে পারে। সেই দাবিগুলোর বিষয়ে আমাদের আলোচনা চলছে। দাবিগুলো পূর্ণাঙ্গভাবে লিখে আমরা লিখিত আকারে জানাব, যাতে ভুলভাবে আমাদের দাবি উত্থাপিত না হয়। আন্দোলনের আরেক অন্যতম সমন্বয়ক সার্জিস আলমও পৃথক স্ট্যাটাসে বলেছেন, আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে সংলাপ হতে পারে না। কোটা আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছেন, গুলির সাথে কোনো সংলাপ হয় না, এ রক্তের সাথে বেইমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়। অন্যদিকে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিফট আপিল শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন চেম্বার আদালত। আজ সন্ধ্যায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। সন্ধ্যা ছয়টার দিকে শুনানির দিন ধার্যের জন্য চেম্বার আদালতে আবেদন নিয়ে যান অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিন, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। আদালত বসেন বিচারপতির বাসভবনে। পরে অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিন গণমাধ্যমকে বলেন, চেম্বার আদালত লিভ টু আপিল বিভাগে শুনানির জন্য আগামী রোববার দিন নির্ধারণ করেছেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের রোববারের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষ এবং দুই শিক্ষার্থীর করা দুটি লিভ টু আপিল শুনানির জন্য তিন নম্বর ক্রমিকে রয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর গণহত্যা বন্ধের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বক্তব্য রাখার সময় আলী বাকেরি কানি এ আহ্বান জানান। গত নয় মাসে ইহুদিবাদী ইসরায়েল গাজায় যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়েছে তার ফিরিস্তি তুলে ধরেন আলী বাকেরি। তিনি বলেন, গত 285 দিনে দখলদার সেনারা গাজা উপত্যকায় ভয়াবহ রকমের আন্তর্জাতিক অপরাধযজ্ঞ চালিয়েছে, যার বেশিরভাগ শিকার নারী ও শিশু। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনে ঘণ্টায় গড়ে 20 জন ফিলিস্তিনি হতাহত হচ্ছেন। এছাড়া গাজার আবাসিক এলাকা, হাসপাতাল, মসজিদ, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান এবং ঐতিহাসিক স্থাপনা সহ অন্যান্য অবকাঠামোর শতকরা 80 ভাগ ধ্বংস হয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আবারও ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে তার সাম্প্রতিক নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। একই সাথে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বুধবার মাসুদ পেজেশকিয়ানের সাথে এক ফোনালাপে সৌদি যুবরাজ এসব কথা বলেন। নির্বাচনী বিজয় অর্জনের জন্য অভিনন্দন জানানোয় বিনয়ের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন পেজেশকিয়ান। এ খবর দিয়েছে সৌদি গণমাধ্যম। বিন সালমান মাসুদ পেজেশকিয়ানের বিজয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান, পাশাপাশি ভ্রাতৃপ্রতিম ইরানি জনগণের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক গভীর করার জন্য তিনি আগ্রহী, যা দুই দেশের জনগণ এবং অভিন্ন স্বার্থকে এক সূত্রে গেঁথে দেবে। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নেরও প্রশংসা করেন দুই পক্ষ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কোচ ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য তেহরান সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইনি সক্ষমতা ব্যবহার করবে। আমেরিকার নিউ ইয়র্ক শহরে মার্কিন টেলিভিশন চ্যানেল CNN-এর সাংবাদিক ফরিদ জাকারিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে যোগ দেওয়ার জন্য তিনি নিউ ইয়র্ক সফর করেন। আলী বাকেরি কানি বলেন, জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য ইরান সব ধরনের চেষ্টা প্রচেষ্টা চালাবে এবং এটি তেহরানের অধিকার। ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় আল হুদাইদা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হুদাইদা শহরে অন্তত 3 দফা বোমাবর্ষণ করা হয়েছে, এর মধ্যে বিমানবন্দরও রয়েছে। ন্যায়ের পক্ষে অবস্থান নেয়ার কারণে ইয়েমেনের হুদাইদা শহরে পর্যন্ত বহুবার হামলা চালিয়েছে ইঙ্গো-মার্কিন শক্তি। আজকের হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত সুস্পষ্ট নয়। ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের সমর্থনে কয়েক মাসে ইয়েমেনের সেনাবাহিনী লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ইয়েমেন লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলের জাহাজ লক্ষ্য করে প্রথমে হামলা শুরু করে। পরে ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকা ও ব্রিটেন বিমান হামলা চালালে হুথিরা ওই অঞ্চলে আমেরিকা ও ব্রিটেনের সমস্ত জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। দখলদার ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট চলছে। সরকার বিরোধী বিক্ষোভের পাশাপাশি ট্যাঙ্কের অভাব যেমন রয়েছে, তেমনি বিশ্ব জনমতের চাপের মুখে রয়েছে এই ইসরায়েল। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট লিখেছে, হিজবুল্লার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা নেই ইসরায়েলের। এ সম্পর্কে বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট চলছেই, একদিকে ট্যাঙ্কের অভাব, অপরদিকে বিশ্ব জনমতের চাপ। হিজবুল্লার বিরুদ্ধেও ইহুদিবাদীদের কিচ্ছু করার সুযোগ নেই। ফার্স্ট টুডে জানায়, গাজা উপত্যকার বিরুদ্ধে এত লম্বা সময় ধরে যুদ্ধ করে ইহুদিবাদীদের কোন সামরিক লক্ষ্য অর্জিত না হওয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার বিরুদ্ধে সমালোচনা ও ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিক্ষোভের ধারাবাহিকতায় ইহুদি বসতি স্থাপনকারীরাও সম্প্রতি তেল আবিবের আয়ালান সড়কটি বন্ধ করে দেয়। ইহুদিবাদী বিক্ষোভকারীরা নেতানিয়াহুর মন্ত্রিসভার উৎখাত এবং গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী বন্দীদের অবিলম্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। নেতানিয়াহুর বিরোধীরা অভিযোগ করেছে যে তার বিরুদ্ধে আইনি মামলায় বিচার এড়াতে সে ক্ষমতায় থাকার জন্য সময় ক্ষেপণ করছে। উপরন্তু ইহুদিবাদী বন্দীদের পরিবারগুলো চায় সময় নষ্ট না করে সরকার যেন ফিলিস্তিন প্রতিরোধের সাথে চুক্তি করে। বিভিন্ন মিডিয়া জানিয়েছে, ইসরায়েলের অভ্যন্তরে বেশ কয়েকটি চরমপন্থী ইহুদি এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সেনাদের মধ্যেও সংঘর্ষ হয়েছে। ইহুদিবাদী সংবাদপত্র ইয়াদিউত আহরনুত জানিয়েছে, হারেদিস নামে পরিচিত একদল চরম ইহুদিবাদী অধিকৃত বেনি বারাক এলাকায় হামলা চালালে দুই উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা আহত হয়। উল্লেখ্য যে, কয়েক সপ্তাহ আগে ইহুদিবাদী ইসরায়েলের সর্বোচ্চ আদালত একটি আদেশ জারি করে। ওই আদেশে বলা হয়েছে, অন্যান্য ইহুদিবাদীদের মতো হারেদি জায়োনিস্টদেরও এই সরকারের সেনাবাহিনীতে বাধ্যতামূলক সামরিক সেবায় নিয়োগ করতে হবে। যদিও হারেদিরা বহুবার বলেছে যে তারা ইহুদিবাদী সেনাবাহিনীতে বাধ্যতামূলক সামরিক পরিষেবা দিতে ইচ্ছুক নয়, কারণ তারা তাওরাতের শিক্ষা অধ্যয়ন ও প্রচারে ব্যস্ত। বিশ্বব্যাপী ইসরায়েল বিরোধী বিক্ষোভ এখন তুঙ্গে। ফিলিস্তিনি বার্তা সংস্থা সাহাব জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার জনগণ ফিলিস্তিনের সমর্থনে এবং গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি দখলদারিত্ব ও নয় মাস ধরে চলমান গণহত্যার নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ স্বয়ং আমেরিকায় দিনের পর দিন অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের ব্যাপারে হোয়াইট হাউসের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এছাড়াও গাজার জনগণের সাথে সংহতি প্রকাশ করে আয়ারল্যান্ডের একদল মেডিকেল স্টাফও প্রচার অভিযান শুরু করেছে। বিশ্বের বহু দেশের মানুষ গাজায় ইহুদিবাদী ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানানো সত্ত্বেও তেল আবিব অপরাধযজ্ঞ অব্যাহত রেখেছে। ইসরায়েলি বর্বর সেনারা সম্প্রতি গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনুসের আল মাওয়াসিতে ফিলিস্তিনি উদ্বাস্তু শিবিরে জঘন্য হত্যাকাণ্ড চালিয়েছে। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ওই হত্যাকাণ্ডে অন্তত 90 ফিলিস্তিনি শহীদ এবং 300 আহত হয়েছে। জাতিসংঘ বলেছে, তাদের 190টিরও বেশি ভবন ও স্থাপনা ধ্বংস করা হয়েছে। গাজা উপত্যকায় ইউএনআরডব্লিউ এর পরিচালক ইনাস হামদান সংবাদ সম্মেলনে বলেছেন, দুর্ভাগ্যবশত গাজা উপত্যকায় কোনো নিরাপদ স্থান নেই এবং শরণার্থীরা নিরাপদ স্থান খুঁজে পেতে এবং সেখানে আশ্রয় নিতে অক্ষম। গাজা এবং পশ্চিম তীরে ইহুদিবাদী সেনাদের বর্বরতার বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহ নতুন করে ইসরায়েলি স্থাপনায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইহুদিবাদী সেনাবাহিনীর মিডিয়া জানিয়েছে, কিরিয়াত শমোনা এবং জালিলি অঞ্চল সহ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইহুদিবাদী বসতিগুলোতে অন্তত 50 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এদিকে ইহুদিবাদী সংবাদপত্র ইয়েদিউত আহরনুত এক প্রতিবেদনে স্বীকার করেছে, ইসরায়েলি সেনাবাহিনী গাজা যুদ্ধে তাদের প্রচুর ট্যাঙ্ক হারিয়ে এখন ট্যাঙ্ক সংকটের সম্মুখীন হয়েছে। যদিও দখলদার বাহিনীর যুদ্ধমন্ত্রী ইউফ গ্যালান্ট সম্প্রতি লেবাননের হিজবুল্লার বিরুদ্ধে প্রকাশ্য হুমকি দিয়ে বলেছেন, তেল আবিব লেবাননকে প্রস্তর যুগে ফিরিয়ে দিতে পারে।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। দখলদার ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ শুরু করলে হিজবুল্লাহ ধ্বংসাত্মক জবাব দেবে এবং দখলদার সেনারা প্রচণ্ড ক্ষতির মুখে পড়বে। সৈয়দ হাসান নাসরুল্লাহর হুঁশিয়ারি। হামাস যোদ্ধারা এখনও তেল আবিব এবং আল কুদস বা জেরুজালেম শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম বলে ইহুদিবাদী ইসরায়েলের স্বীকারোক্তি। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। ঢাকা সহ সারাদেশে দিনভর ত্রিমুখী সংঘর্ষে নিহত অন্তত 17, আহত শত শত। বাংলাদেশে কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব আইনমন্ত্রীর প্রত্যাখ্যান করে আন্দোলনকারী নেতারা বললেন, রক্ত মাড়িয়ে আলোচনা নয়। লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিব কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের উপর যদি ইহুদিবাদ ইসরায়েল কোনো ধরনের আগ্রাসন চালায় তাহলে তা পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর অবস্থার সৃষ্টি করবে এবং পশ্চিম এশিয়ায় যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়বে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে একথা বলেন লেবাননের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা কিংবা দেশটির সরকার সর্বাত্মকভাবে যুদ্ধ এড়াতে চাইছে, কিন্তু ইহুদিবাদী ইসরায়েল সরকারের কেউ কেউ সংঘর্ষ বাঁধাতে চায়। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ এসব কথা বলেন। তিনি বলেন, এ বিষয়ে একটা সন্দেহ রয়েছে যে ইসরায়েলি চক্রের কেউ কেউ সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছে। শ্রোতা বন্ধুরা, এবার চলুন পরবর্তী পরিশোষণায় যাই।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা সূরা মুরসালাতের 40 নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা শেষ করেছি। আজ আমরা এই সূরার 41 থেকে 50 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর উপস্থাপন করব। প্রথমেই এই সূরার 41 থেকে 45 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক।
ইন্নাল মুত্তাকিন ফি যিলালিন ওয়া উয়ুদ ওয়া ফাওয়াকিহ মিম্মা ইশতাহুন কুলু ওয়াশরাবু গানিআন বিমা কুনতুম তা'মালুন إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে ছায়া ও ঝর্ণাবহুল স্থানে, আর যে কোনো ধরনের ফলই তারা চাইবে তা প্রস্তুত থাকবে। তাদেরকে বলা হবে, তোমরা সর্বদা যে নেক আমল করতে তার প্রতিদান স্বরূপ তৃপ্তির সাথে পানাহার করো, এভাবে আমি সৎ কর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
গত আসরে আমরা বলেছিলাম কিয়ামতের দিন আল্লাহ তাআলার আদালতে সকল মানুষকে হাজির করা হবে এবং ভালো বা মন্দ কর্মের ভিত্তিতে তাদেরকে দুই ভাগে বিভক্ত করা হবে। সেদিন অপরাধীকে তাদের অপরাধ অনুযায়ী বিভিন্ন মাত্রার শাস্তি দেওয়া হবে। এরপর আজকের এই আয়াতগুলোতে পরকালে ঈমানদার সৎকর্মশীল বান্দাদের পরিণতির কথা উল্লেখ করে বলা হচ্ছে, পার্থিব জগতে যারা তাকওয়া অবলম্বন করে এবং মন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকে, পরকালে তাদেরকে মহা পুরস্কারে ভূষিত করা হবে। সেখানে তাদের স্থান হবে ঝর্ণাধারার পাশে গাছের ছায়ায়। এসব গাছ থাকবে নানা ধরনের ফলে পরিপূর্ণ এবং এসব ফল থাকবে জান্নাতবাসীর হাতের নাগালে।
এর পরের আয়াতগুলোতে বলা হচ্ছে, আল্লাহ ও ফেরেশতারা জান্নাতবাসীদেরকে বেহেশতের নানা ধরনের অফুরন্ত নিয়ামত ভোগ করার আহ্বান জানাবেন। সেদিনে সেই মহা অতিথি যজ্ঞের আয়োজন করা হবে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে। তিনি তাদেরকে বলবেন, তোমরা আজ যা পেয়েছ তা পার্থিব জগতে তোমরা যে সৎকর্ম করেছিলে তার প্রতিদান। সেদিন সৎকর্মশীল ইমানদার বান্দাদেরকে শ্রেষ্ঠতম উপায়ে আপ্যায়ন করা হবে। তবে এটা স্পষ্ট যে এত বড় অনুগ্রহ মানুষের কর্মের হিসাব নিকাশ না করে প্রদান করা হবে না এবং কারো কল্পনা ও দাবির ভিত্তিতেও তা দেয়া হবে না। জান্নাতে যাওয়ার জন্য সবার আগে লাগবে ইমান এবং এর পর লাগবে সৎকর্ম। এর পরের আয়াতে বলা হচ্ছে, যারা পরকালকে অস্বীকার করে তাদের জন্য দুর্ভোগ, তারা এই অস্বীকার করার মাধ্যমে জান্নাতের নিয়ামত থেকে নিজেদের বঞ্চিত করেছে।
সুবহানাকা ইয়া মান লা শারীকা লাহু সুবহানাকা
এবারে সুরা মুরসালাতের 46-50 নম্বর পর্যন্ত আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন ওয়াইযা কীলা লাহুম ইরকাউ লা ইরকাউন ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন
ওহে সত্য প্রত্যাখ্যানকারী কাফেরের দল, তোমরা এই দুনিয়ায় অল্প কিছুকাল খেয়ে নাও আর ভোগ করে নাও, তোমরা তো অপরাধী। নিঃসন্দেহে তোমরা তোমাদের কৃতকর্মের শাস্তি ভোগ করবে, সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য। আর যখন তাদেরকে বলা হয় রুকু করো, তখন তারা রুকু করে না, সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য। কাফেররা যদি কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন না করে থাকে, তাহলে তারা এর পরিবর্তে আর কোন বক্তব্যে বিশ্বাস স্থাপন করবে?
আগের আয়াতগুলোতে পরকালে ইমানদার সৎকর্মশীল বান্দাদের মর্যাদাপূর্ণ অবস্থানের কথা তুলে ধরার পর এই আয়াতগুলোতে কিয়ামতের দিন পাপী ও অপরাধীদের পরিণতি বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে তারা পার্থিব জগতের সামান্য সময়ে আল্লাহ তাআলার দেয়া অসংখ্য অনুগ্রহ ভোগ করে, কিন্তু এসব অনুগ্রহের যথেচ্ছা ব্যবহার এবং পাপ ও গুনাহের কাজে লিপ্ত হওয়ার কারণে তারা পরকালে যন্ত্রণাদায়ক ও সীমাহীন শাস্তির মুখে পড়বে। এর পরের আয়াতগুলোতে জান্নাতবাসীর কিছু নিদর্শন বর্ণনা করে বলা হয়েছে তারা পৃথিবীতে আল্লাহ তাআলার ইবাদত করেনি এবং মহান সৃষ্টিকর্তার সামনে রুকু ও সিজদা করতে প্রস্তুত ছিল না। তারা পবিত্র কোরআনের সত্যতাই বিশ্বাসে ছিল না এবং কোরআন যে আল্লাহ তাআলার সত্য বাণী তা মেনে নিতে রাজি হয়নি।
সবচেয়ে বিষয়ের ব্যাপার হচ্ছে যে আল্লাহ মানুষকে অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্বে এনেছেন। দাম্ভিক ও অহংকারী ব্যক্তিরা সেই আল্লাহর সামনে অবনত মস্তক হতে এবং তার ইবাদত করতে প্রস্তুত নয়, অথচ প্রকাশ্য শত্রু শয়তান এবং নিজের নফস বা কুপ্রবৃত্তির আনুগত্য করতে তাদের বিন্দু মাত্র দ্বিধা হয় না। আর শয়তান ও কুপ্রবৃত্তি মানুষকে গোনা ও অপকর্মের দিকে ধাবিত করে। নিঃসন্দেহে এই আনুগত্য তাদেরকে দুনিয়া ও আখিরাতে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দেয়।
আমরা যেমনটি সূরা মুরসালাতের শুরুতে বলেছিলাম, এই সূরাই সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য। এই আয়াতটির 10 বার পুনরাবৃত্তি করা হয়েছে, তবে সূরার শেষের দিকে এর পুনরাবৃত্তির পরিমাণ শুরুর দিকের চেয়ে বেশি। এ থেকে বোঝা যায় যারা আল্লাহ ও পরকালকে অস্বীকার করে তারা প্রয়োজনীয় চিন্তা ভাবনা ও গবেষণা করার পর যে অস্বীকার করে তা নয়, বরং তারা অহংকার ও গোয়ার্তমির কারণে সত্য মেনে নিতে পারে না। তারা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যের বিরোধিতা করে এবং তাদের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো কিছু তারা মেনে নেয় না।
তো শ্রোতা বন্ধুরা, আমরা যেন আজকের আলোচনা থেকে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে পারি সেই কামনা করে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
Allahumma salli ala Muhammad wa zid wa barik ala ali Muhammad salli ala Muhammad wa ali Muhammad salli ala Muhammad wa ali Muhammad.
Shrota bondhura apnara shunchen Radio Tehran er shandho adhibeshon. এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
আসমানি সূরা শ্রোতা ভাই বোনেরা, আসমানি সুরা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহ পর্বে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজ আমরা পবিত্র কোরআনের সুরা নিসা সম্পর্কে আলোচনা করব।
সূরা নিসার 59 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর ও আল্লাহর নবীর এবং উলিল আমর বা নবীর প্রতিনিধির আনুগত্য করো, আর কখনো কোনো বিষয়ে দ্বন্দ্ব উপস্থিত হলে আল্লাহ ও নবীর শরণাপন্ন হও তথা তাদেরকে বিচারক হিসেবে গ্রহণ করো যদি তোমরা আল্লাহ ও পুনরুত্থানে বিশ্বাস করো, আর এ কর্মপন্থা তোমাদের জন্য বেশি কল্যাণকর এবং পরিণতির দিক থেকেও সর্বোত্তম।
নিঃসন্দেহে তখনই কোনো সমাজে প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করার সম্ভব হয় যখন সেই সমাজটির নেতৃত্ব সোপর্দ করা হবে ন্যায়পরায়ণ লোকদের হাতে। এই আয়াতে মহান আল্লাহ বলছেন, আল্লাহ ও তার রাসূল ছাড়াও যে সকল ন্যায়পরায়ণ প্রতিনিধির কাছে সমাজের নেতৃত্ব অর্পিত হয় তাদের আনুগত্য করতে হবে, আর তিনি এ বিষয়টিকে আল্লাহ ও পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাসের জন্য অপরিহার্য শর্ত বলে উল্লেখ করেছেন। ইতিহাসে এসেছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে অংশ নেয়ার জন্য রওনা হন, তখন আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিসসালামকে মদিনায় নিজের প্রতিনিধি বা স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ করে বলেছেন, হে আলী, মুসার সঙ্গে হারুনের যে সম্পর্ক, আমার সঙ্গেও তোমার সেই একই সম্পর্ক রয়েছে। আর এ সময়ে নাজিল হয় সূরা নিসার 59 নম্বর আয়াত।
সামাজিক সমবায়, সৎ কাজের আদেশ বা উৎসাহ এবং অন্যদের ভালো কাজের পুরস্কার দেওয়া সামাজিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সূরা নিসায় এইসব বিষয়ে দিক নির্দেশনা রয়েছে। এই সূরায় বাবা মায়ের সঙ্গে এবং আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করার ও তাদের সেবা করার কথা বলা হয়েছে। এছাড়াও ইয়াতিম, দরিদ্র, প্রতিবেশী ও বন্ধুদেরও সেবা করতে বলা হয়েছে। অবশ্য এক সামগ্রিক নির্দেশে মহান আল্লাহ বলেছেন, কেউ যদি তোমাদের সেবা করে তাহলে তার চেয়েও ভালোভাবে তুমিও তার সেবা করো। সূরা নিসার 86 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন,
আর তোমাদেরকে যদি কেউ দোয়া করে তাহলে তোমরাও তার জন্য দোয়া করো, তার চেয়ে উত্তম দোয়া অথবা তারই মতো ফিরিয়ে বলো। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে হিসাব নিকাশ গ্রহণকারী।
হিজরত ইসলামের একটি প্রজ্ঞাময় বিধান। কেউ যদি কোনো স্থানের বা পরিবেশের কারণে তার উচ্চতর ও স্বাভাবিক দায়িত্বগুলো পালন করতে না পারে, তাহলে তাকে আধ্যাত্মিক এবং বস্তুগত উভয় দিক হতেই উন্নত ও নিরাপদ পরিবেশে হিজরত করতে হবে। কারণ ইসলাম হচ্ছে একটি ব্যাপক বিস্তৃত ধর্ম, এটি কোনো বিশেষ ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমিত নয়। জন্মভূমি বা মাতৃভূমি হওয়ার অজুহাত দেখিয়ে নিরাপত্তাহীন ও অনুন্নত পরিবেশে লাঞ্ছনা বা অবমাননার কাছে নতি শিকারের কোনো অবকাশ দেয় না ইসলাম। সূরা নিসার 97 নম্বর আয়াতে মহান আল্লাহ এ প্রসঙ্গে বলেছেন,
যারা নিজের অনিষ্ট করে ফেরেশতারা তাদের প্রাণ হরণ করে বলে, তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলে, এই ভূখণ্ডে আমরা অসহায় ছিলাম। ফেরেশতারা বলে, আল্লাহর পৃথিবী কি প্রশস্ত ছিল না যে তোমরা দেশ ত্যাগ করে সেখানে চলে যেতে? অতএব এদের বাসস্থান হল জাহান্নাম এবং তা অত্যন্ত মন্দ স্থান। তবে হিজরতের স্থান নির্বাচন যথাযথ হতে হবে, যাতে সেখানে জরুরি চাহিদাগুলো মেটানো যায়। সূরা নিসার 100 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, যে কেউ আল্লাহর পথে দেশ ত্যাগ করে সে এর বিনিময়ে অনেক প্রশস্ত স্থান ও স্বচ্ছলতা প্রাপ্ত হবে। যে কেউ নিজ ঘর থেকে বের হয় আল্লাহ ও রাসূলের দিকে হিজরত করার উদ্দেশ্যে, এরপর মৃত্যুর শিকার হয়, তখন তার সওয়াব আল্লাহর কাছে অবধারিত হয়ে যায়। আল্লাহ ক্ষমাশীল করুণাময়।
সূরা নিসার 150 থেকে 160 নম্বর আয়াতে ইহুদি সম্প্রদায় সহ আহলে কিতাবদের কিছু ভুল বা বিকৃত চিন্তাধারা ও তাদের কিছু অবৈধ দাবি বা তৎপরতার কথা তুলে ধরা হয়েছে। যেমন, বনি ইসরায়েল মুসা আলাইহিসাল্লামের কাছে দাবি করেছিল যে তারা আল্লাহকে প্রকাশ্যে দেখতে চান এবং তার ব্যবস্থা করে দিতে হবে। এরপর বজ্রপাতে তাদের মৃত্যু হয় এবং মুসা আলাইহিসাল্লামের দোয়ার বরকতে তারা আবারও জীবিত হয়। এত কিছুর পরও তারা বাছুর পূজায় মশগুল হয়। এভাবে তারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা ভঙ্গ করে আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে। এমনকি তারা নবীদেরকে হত্যার মতো ভয়াবহ অপরাধেও লিপ্ত হয়। তারা হযরত ঈসা আলাইহিসাল্লামের মা বিবি মারিয়ামকেও চরিত্রহীনতার অপবাদ দেয় এবং ঈসা আলাইহিসাল্লামকেও হত্যার দাবি করে। তাদের এইসব দাবি যে মিথ্যা, আল্লাহ তা এই সূরায় উল্লেখ করেছেন। এই সূরার 157 ও 158 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন,
আর তারা বলে যে আমরা মরিয়ম পুত্র ঈসা মসীহকে হত্যা করেছি, যিনি ছিলেন আল্লাহর রাসূল, অথচ তারা না তাকে হত্যা করেছে আর না শুলিতে চড়িয়েছে, বরং তারা এরূপ ধাঁধায় নিমজ্জিত হয়েছিল। আসলে তারা এ ব্যাপারে নানা রকম কথা বলে, তারা এক্ষেত্রে সন্দেহের মাঝে পড়ে আছে। শুধু অনুমান করা ছাড়া তারা এ বিষয়ে কোনো খবরই রাখে না। আর নিশ্চয়ই তাকে তারা হত্যা করেনি, বরং তাকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ তাআলা নিজের কাছে, আর আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। জিহাদের জন্য সামরিক প্রস্তুতি থাকা, মুসলমানদেরকে চিহ্নিত শত্রুর সঙ্গে জিহাদ করতে উৎসাহ দেয়া, যেসব শত্রু গোপনে শত্রুতা করে যাচ্ছে তাদের চিহ্নিত করা, মুনাফিকদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতা তুলে ধরা ইত্যাদি সূরা নিসার আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর হোভেজে রক্ষার লড়াইয়ে 12 বছর বয়সী এক বালিকা এবং একজন সেনা কমান্ডারের বীরত্বের কাহিনী বর্ণনা করেছি। আজ আমরা ইরান ইরাক যুদ্ধের উপর হোভেজে শহরের যুদ্ধ কি প্রভাব ফেলেছিল সে সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
হোভেজে শহর রক্ষার যুদ্ধ 8 বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে। গত আসরে আমরা যেমনটি বলেছিলাম, শহীদ আলাম আল হুদা ও তার 120 জন সঙ্গের শাহাদাতের মাধ্যমে হোভেজে শহর মুক্ত করার অভিযান ব্যর্থ হয় এবং এটির নিয়ন্ত্রণ পুরোপুরি ইরাকি বাহিনীর হাতে চলে যায়। কিন্তু এই পরাজয় ইরানি যোদ্ধাদের মধ্যে সাদ্দামে লেলিয়ে দেয়া বাহিনীর বিরুদ্ধে মরণপণ যুদ্ধ করার আক্রোশ বাড়িয়ে দেয়। হোভেজের যুদ্ধ হয়েছিল মূলত ইরাক ও ইরানি সাঁজোয়া বাহিনীর মধ্যে এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে মিশরের সেনাবাহিনীর বিখ্যাত অক্টোবরের যুদ্ধের পর। এটি ছিল ট্যাঙ্কের সবচেয়ে বড় যুদ্ধ।
ইরাকি সেনাদের হাতে হোভেজে শহরের পতন এবং ওই বাহিনীর সুসাঙ্গের শহর দখলের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর যুদ্ধক্ষেত্রে এক ধরনের নীরবতা নেমে আসে। দুপক্ষের মধ্যেই ছিল এক ধরনের কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। কেউই যেন বুঝতে পারছিল না এখন কি করতে হবে। হোভেজের ট্যাঙ্কের যুদ্ধে ইরানের পরাজয় হয়েছিল মূলত বহু বছরের পুরনো ট্যাঙ্ক দিয়ে ইরাকি বাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক ও সাজানের সামনে দাঁড়াতে না পারার কারণে। ইসলামী বিপ্লবের পর ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে তেহরানের পক্ষে এসব যুদ্ধাস্ত্র কেনা সম্ভব ছিল না। অন্যদিকে ইরাকের ওপর কোনো অবরোধ তো ছিলই না, উল্টো সমরাস্ত্র উৎপাদনকারী দেশগুলো তাদের অস্ত্রের ভাণ্ডার সাদ্দামের জন্য উন্মুক্ত করে দিয়েছিল।
এ অবস্থায় ওই একই ধরনের যুদ্ধের পুনরাবৃত্তির অর্থ ছিল আগ্রাসী ইরাকি বাহিনীকে একের পর এক যুদ্ধে বিজয়ের সুযোগ করে দেয়া। অবশ্য হোভেজের যুদ্ধ ইরানকে এ ব্যাপারে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করে এবং ইরানি কর্মকর্তারা এই সমস্যার স্থায়ী সমাধানের পথ খুঁজে পান। এতদিন ইরানি যোদ্ধাদের মধ্যে শৃঙ্খলার যে অভাব ছিল তা কাটিয়ে সকল বেসামরিক যোদ্ধাকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র অধীনে নিয়ে আসা হয়। তাদেরকে প্রয়োজনীয় সামরিক প্রশিক্ষণ দেয়া হয় এবং এতদিনের যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরবর্তী যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়। ইমানদার ও স্বেচ্ছাসেবী যোদ্ধাদের এক বিশাল বাহিনী গড়ে ওঠে এবং এই বাহিনী দিয়ে যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতি পূরণ করা হয়।
এর ফল পাওয়া যায় 2 মাস পর সুসাঙ্গের্দ এলাকায় পরিচালিত সীমিত একটি অভিযানে। ওই অভিযানে ইরানি যোদ্ধাদের বিজয় তাদের মধ্যে এই বিশ্বাস বদ্ধমূল করে দেয় যে সব ধরনের রাজনৈতিক ও সামরিক সীমাবদ্ধতা নিয়েও আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হওয়া সম্ভব। ইরানি নেতৃবৃন্দ এই সিদ্ধান্তে উপনীত হন যে প্রচলিত যুদ্ধ থেকে বেরিয়ে এসে একমাত্র বিপ্লবী পন্থায় যুদ্ধ করে ইরাকি বাহিনীকে পর্যুদস্ত করতে হবে। এর ফলে ইরাক ইরান যুদ্ধের এক নয়া অধ্যায়ের সূচনা হয়। গণ প্রতিরোধ বাহিনী এবং আইআরজিসির যোদ্ধারা বিপ্লবী চেতনাকে বুকে ধারণ করে অসীম সাহস আর অকুতোভয় মনোবল নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন।
এ সময় ইসলামী বিপ্লবের পর গঠিত আইআরজিসির ব্যাপ্তি আরও বাড়ানো হয়। বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্র সাবেক শুরু শাসক শাহ সরকারের বিরুদ্ধে বিপ্লবের অভিজ্ঞতা অর্জন করেছিলেন, তারা দলে দলে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীতে যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেধাবী সৈনিক ছিলেন বলে তারা অল্পদিনের মধ্যে যুদ্ধের সব কলাকৌশল রপ্ত করে ছোট ছোট সেনাদলের কমান্ডার হয়ে যান। অথচ এরকম যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি না হলে দীর্ঘমেয়াদী সামরিক প্রশিক্ষণ ছাড়া কোনো অবস্থাতেই সাধারণ যোদ্ধাদের পক্ষে সেনা অফিসার হওয়া সম্ভব ছিল না। এখানে বিপ্লবী চেতনা ও দেশ রক্ষার প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। এভাবে হোবেইজের যুদ্ধ ইরানের সেনাবাহিনী, আইআরজিসি ও গণবাহিনীকে নতুন করে জাগিয়ে তোলে।
এরপর আইআরজিসি আরও বড় ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নেয়। প্রথমে তারা সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে কয়েকটি অভিযান পরিচালনা করে এবং পরে এককভাবে আগ্রাসী বাহিনীকে রুখে দেওয়ার পরিকল্পনা তৈরি ও তা বাস্তবায়ন করে। হোবেইজের যুদ্ধের আরেকটি ফল ছিল সেনাবাহিনী ও আইআরজিসির মধ্যে চমৎকার বোঝাপড়া সৃষ্টি। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী অনুধাবন করতে পেরেছিল যে আগে থেকে সমন্বয় না থাকলে এবং দুই বাহিনীকে সুসংগঠিত না করতে পারলে যুদ্ধের ময়দানে বিজয়ী হওয়া সম্ভব নয়। এ কারণে আইআরজিসির শীর্ষ নেতৃত্ব এই বাহিনীর জন্য আলাদাভাবে প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহে মনোযোগী হন। সেই সঙ্গে যুদ্ধের ময়দানে সেনাবাহিনী ও আইআরজিসির দায়িত্ব আলাদাভাবে ভাগ করে দেওয়া হয়। হোবেইজের যুদ্ধে দুপক্ষের মধ্যে সমন্বয়হীনতার কারণে ইরানি যোদ্ধাদের যে চরম ক্ষতি হয়েছিল, এই পদ্ধতিতে পরবর্তীতে তার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হয়।
হোবেইজে অভিযানের পর ইরানের সমরসজ্জায় যেমন পরিবর্তন আসে, তেমনি আগ্রাসী বাহিনীও ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিজের অবস্থা পুনর্মূল্যায়ন করতে বাধ্য হয়। হোবেইজে যুদ্ধের প্রথম দিনে ইরাকি বাহিনী পরাজিত হয় এবং তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, কিন্তু পরের দিন তারা পাল্টা হামলা চালিয়ে ইরানি যোদ্ধাদের পিছু হটিয়ে দেয়। তবে প্রথম দিন ইরান যতটুকু অগ্রসর হয়েছিল, দ্বিতীয় দিন ততটুকু পিছু হটে ইরানি যোদ্ধারা থেমে যান। এ অবস্থায় উভয় পক্ষ যার যার অবস্থানে অটল থাকে। বাস্তবতা হচ্ছে হোবেইজে যুদ্ধের পর ইরাকি বাহিনীরই আর সামনে অগ্রসর হওয়ার মতো শক্তি ছিল না। তারা যদিও ইরানি অবস্থানে হামলা চালানোর কাজ শতভাগ বন্ধ রাখেনি, তারপরও তারা যে ছিটে ফোটা হামলা চালাত তা ছিল প্রদর্শনমূলক। ইরানি যোদ্ধাদের হাত থেকে নতুন এলাকা দখল করার মতো শক্তি তাতে ছিল না।
এ কারণে সাদ্দামের নেতৃত্বাধীন ইরাক সরকার তার দখলীকৃত এলাকাগুলো নিজের দখলে রেখেই ইরানের সঙ্গে সন্ধি চুক্তি করার পরিকল্পনা করে, সেই সঙ্গে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে থাকে। কাজেই দেখা যাচ্ছে হোবেইজ ফ্রন্টের যুদ্ধ ইরানের সামরিক বাহিনী, এদেশের রাজনৈতিক শক্তির বিন্যাস ও আগ্রাসী ইরাকি বাহিনীর নীতি নির্ধারণের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। ট্যাঙ্ক ও সাজা বাহিনীর বিপরীতে ইরান নিজের অক্ষমতা অনুধাবন করেছিল, গণবাহিনীর ভূমিকা শক্তিশালী হয়েছিল এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী অধিক সংখ্যক জওয়ান নিয়োগ দিয়ে ও নিজের সামরিক সরঞ্জামের চাহিদা মিটিয়ে যুদ্ধের ময়দানে আরও বড় দায়িত্ব পালনের প্রস্তুতি নিয়েছিল।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে, এবার বিদায় নেওয়ার পালা। এখানে বলে রাখি, আগামী আসরে আমরা ইরাকি বাহিনীর আগ্রাসনের প্রথম বছরে ইরানের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব,
সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
Թեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում